আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
আমরা এখন কথা বলছি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অফ রেগুলেশন অ্যান্ড গ্লোবাল গভর্নেন্সের রিসার্চ ফেলো ডক্টর অনুরাগ চাকমার সাথে। এর আগে তিনি ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। ডক্টর অনুরাগ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয়গুলো নিয়ে কাজ করেছেন।
এখন শুনবেন সাক্ষাৎকারটির চতুর্থ ও শেষ পর্ব।
ডক্টর অনুরাগ চাকমা, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
তো পার্বত্য চট্টগ্রামবাসীর সাথে যে সেটলার বাঙালিদের যে এই যে সংঘাতটা হয়ে গেল, তো এটার প্রভাব ভবিষ্যতে কেমন পড়বে?
এটার প্রভাব হচ্ছে একটা হলো মানে অনেকেই যারা বিশেষ করে আমি মিলিটারি পার্সোনেল মানে অফিসারদের আমি যে নেগেটিভটা দেখতে পাই সেটা হচ্ছে জিওপলিটিক্স। এখানে বাইরের শক্তিগুলো আপনার ইন্ধন দেওয়ার চেষ্টা করতেছে, তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে। আমি যদি তাদের ওনাদের আমি নেগেটিভটা বা লেন্স দিয়ে আমি দেখি, তো এখানে হয়তো বা চুক্তি বাস্তবায়ন না হলে, যেহেতু এটা স্বাভাবিক যে মানুষজনের ভিতরে মানে গ্রিভেন্স থাকবে এবং গ্রিভেন্স কে বেস করে অনেক সময় মুভমেন্ট হতে পারে, তো যার ফলে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে। এখানে একটা হিউম্যানিটেরিয়ান আপনার ক্যাটাস্ট্রফি হতে পারে, ক্রাইসিস হতে পারে, যদি চুক্তি বাস্তবায়নটা সেভাবে না হয় বা এই কনফ্লিক্ট গুলো যে রুট কজেস গুলো এগুলো যদি অ্যাড্রেস না হয়। তা আরেকটা হতে পারে পসিবল সিনারিও, যেটা হয়তো একটা পক্ষ একটা পার্টি কমপ্লিটলি লুজার হবে, আরেকটা পার্টি হচ্ছে কমপ্লিটলি উইনার হবে। তো আপনি যদি এটা দেখেন এভাবে যে এখানে একটা পার্টি বলতে আসলে যারা তাদের অধিকারের জন্য দীর্ঘদিন আন্দোলন করছে, একটা তো সশস্ত্র আন্দোলন ছিল 97-এর আগ পর্যন্ত, তারপরে আমরা দেখতেছি এখন মানে ডেমোক্রেটিক যে মুভমেন্টটা যেটা কন্টিনিউ হচ্ছে, তারা যেহেতু মানে পাহাড় আমি বলছি যে পাহাড়িদের কথা আর কি, তো পাহাড়িদের হচ্ছে জনসংখ্যার দিক থেকেও মাত্র 10-12 লাখ, তো যার ফলে তাদের জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, তারা চাইলে কিন্তু যেভাবে মানে নেগেটিভসটা বলা হয় যে অনেক কিছু ঘটবে, তাদের জায়গা থেকে ওই ধরনের কিছু করার পাওয়ার আছে বলে আমার মনে হয় না। মানে এটা একটা হয়তো বা মানে ধরেন ছোটখাটো গ্রুপ তৈরি হয়ে যেতে পারে, কিন্তু এটা রাষ্ট্রের এত বড় শক্তির সাথে আমার মনে হয় না যে তারা যুদ্ধ করে বা একটা কিছু করে যে রেডিক্যাল চেঞ্জ আনবে, এই ধরনের পরিস্থিতি নাই। আর কেন নয় আমি এটাও বলছি, আপনি যদি খেয়াল করেন 90 বা 80 দশকে যখন পাহাড়ি ছাত্র পরিষদের উত্থান হয়, তো এদের তখন একটা হরতাল বা স্ট্রাইক দিলে সাকসেসফুলি এটা বাস্তবায়ন হতো, কিন্তু চুক্তির পরে আপনি দেখেন একটা হরতাল দিলে পাহাড়িদের সংগঠনগুলো মানে এটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আবার আপনি যদি অন্যদিকে স্যাটেলাইটদের মানে সম অধিকার আন্দোলন বা পার্বত্য নাগরিক পরিষদের স্ট্রাইক যদি আপনি দেখেন, তারা যখন স্ট্রাইক ডাকবে এগুলো কিন্তু কমপ্লিটলি বাস্তবায়ন হচ্ছে, শাটডাউন হচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে এটা এটা একটা ইন্ডিকেটর যে কারা দুর্বল হয়ে গেছে আর কারা শক্তিশালী হয়ে যাচ্ছে মানে এই গেমে আর কি। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই কারণে হচ্ছে বলার চেষ্টা করছি যে এখানে একটা পসিবল সিনারিও হতে পারে, পাহাড়িরা কমপ্লিটলি লুজার হবে আর সরকার শাসক গোষ্ঠী শাসক শ্রেণী কমপ্লিটলি উইনার হবে। এবং আমি এই কারণে এই গেমটাকে হচ্ছে ফ্রিজন অফ ডিলেমা গেম দিয়ে দেখার চেষ্টা করছি, যেখানে যেটা এই গেমটা হতে পারতো আসলে কোঅপারেটিভ গেম, মানে কেন আমাদের ভিতরে ভেদাভেদ থাকবে, ভুল বুঝাবুঝি থাকবে। মানে আর আরেকটা সবচেয়ে মানে বড় বিষয় হচ্ছে আমি মনে করি হয়তো মানে শাসক শ্রেণী যদি এই ধরনের একটা পসিবল শ্রেণী তৈরি করতে পারে আগামী 20-30 বছরে, তারা হয়তো বা জিতলো, কিন্তু এখানে একটা আমি পরাজয় দেখি, সেটা হচ্ছে নৈতিক ভাবে তারা পরাজয় হবে। কারণ পৃথিবীতে যেগুলো আপনার মানে ওয়েলফেয়ার স্টেট, সেখানে আমরা দেখতে পাই যে মাইনরিটিদের সাথে কিভাবে রাষ্ট্র আচরণ করতেছে, কি সুন্দর আচরণ। তো আমাদের রাষ্ট্র কিন্তু এই ধরনের রাষ্ট্রগুলোর কাছ থেকে লেসন নিতে পারত, এবং বিশেষ করে এই সরকার যার মানে নেতৃত্বে মানে অনেকে স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশ, মানে মানে হ্যাঁ প্রফেসর ইউনুস উনি নোবেল লরেট, আমাদের অহংকার বা গর্ব করার মতো একজন স্বনামধন্য ব্যক্তি। এখন উনি আমার মনে হয় উনি হয়তো বা মানে এমন একটা বাংলাদেশ, যেহেতু উনি তো এমন একজন ব্যক্তি এবং মানে উনি হয়তো বা ওয়েলফেয়ার স্টেটের এই বিষয়গুলো মানে নিয়ে বা তাদের কাছ থেকে লেসন নিয়ে আমাদের দেশে মানে রাষ্ট্রের সাথে মাইনরিটিদের অর্থাৎ আদিবাসীদের কি সম্পর্ক হবে, এটা হয়তো বা আমরা এই সরকারের যে রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি দেখতে পাচ্ছি সেখানে একটা এজেন্ডা হতে পারত আমি মনে করি। আর সেই সাথে আমি বলবো মানে বিশেষ করে আমাদের যারা প্রবাসী, মানে আমাদের প্রবাসীতে একটা রোল থাকা দরকার। হ্যাঁ মানে আমরা যারা অস্ট্রেলিয়া বা কানাডা বিভিন্ন দেশে আছি, তো আমরা যেভাবে এখানে মাইনরিটি হিসেবে নিরাপত্তা নিয়ে বাস করছি, আমাদের তো বাড়িঘর কেউ জ্বালিয়ে দিতে আসতেছে না, আমাদের ছেলে মেয়েদের বাসা এসে গুলি করে এদেশের মিলিটারি মানে মেরে দিচ্ছে না, তারপর আমার বোন ধর্ষিত হচ্ছে না। সো দ্যাট মিন্স হচ্ছে আমরা এখানে মাইনরিটি হিসেবে যে রাইটস গুলো, যে প্রিভিলেজ গুলো আমরা এনজয় করতে পারছি, আমার দেশের মানুষদেরকেও বোঝানোর একটা দরকার আছে যে দেখো মানে একটা জনগোষ্ঠী বা একটা জাতি হয়তো বা তার একটা নির্দিষ্ট একটা রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে, একটা জাতি রাষ্ট্র একটা ভূখণ্ড থাকতে পারে, কিন্তু আবার সেই জনগোষ্ঠী মানে অনেকেই আবার বিভিন্ন দেশে মাইনরিটি হিসেবে বসবাস করতে পারে। তো যার ফলে মানে আমরা একটা রাষ্ট্রের ওই জনগোষ্ঠীর দুটো এক্সপিরিয়েন্স থাকতে পারে, একটা হচ্ছে মেজরিটি গ্রুপ হিসেবে নিজের ভূখণ্ডে, আর একটা হচ্ছে মানে নিজেদের যারা হচ্ছে বাইরে বসবাস করছে মাইনরিটি হিসেবে তাদের যে এক্সপিরিয়েন্স। তো আমার মনে হয় মানে এই জায়গা থেকে আসলে চাইলে আমরা অনেক কিছু পরিবর্তন আশা করতে পারি বা পরিবর্তনের জন্য কাজ করতে পারি। তো আমার মনে হয় সরকারকে, বিশেষ করে এই সরকার যেহেতু একটা বিপ্লবের মধ্য দিয়ে মানে ক্ষমতা নিয়েছে, তারা সাকসেসফুল হলে হয়তো বা আমরা স্বপ্ন দেখতে পারবো।
এই প্রসঙ্গে আমি আবারও একটা জিনিস জানতে চাচ্ছি, যে আপনি বলছিলেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো এবং তারা একটা সংবিধান সংস্কারের একটা উদ্যোগ নিয়েছে যার নেতৃত্বে আছেন ডক্টর আলী রিয়াজ, তো সবশেষে আমি জানতে চাচ্ছি যে একজন একাডেমিক হিসেবে এই সংবিধান সংস্কারের উদ্যোগের মধ্যে পার্বত্য চট্টগ্রামের এই ইস্যুটা কিভাবে আসতে পারে বা আপনার সুপারিশ কি?
আমি এক্ষেত্রে মনে করি বিশেষ করে যারা একাডেমিক আছে আর মানে পাহাড়িদের ভিতরে অনেকে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি আছেন, তারপরে স্কলার হিসেবে কাজ করছেন, দেশেও অনেক জায়গায় হচ্ছে আছেন, তো আমার মনে হয় বিশেষ করে প্রসেসটাকে ইনক্লুসিভ করা, অর্থাৎ মানে পাহাড়িদের বয়সটাকে কিভাবে আমরা নিয়ে আসতে পারি আপনার সংবিধান সংস্কারের প্রক্রিয়ায়। এবং আরেকটা হতে পারে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে সরকার একটা স্টাডি করতে পারে, স্টাডি মানে আমি যেহেতু গবেষণা নিয়ে কাজ করি, আমার আমার সুপারিশটা থাকবে আসলে একটা মাঠ পর্যায়ে একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিয়ে একটা গবেষণা করা, যে পাহাড়িরা এই প্রক্রিয়াকে কিভাবে দেখছে এবং তারা তাদের অংশগ্রহণ কিভাবে হলে তারা এই প্রক্রিয়াকে দেশের সমতলের মানুষদের মতো ওন করবে, ওনারশিপটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ওন না করলে তো আপনি ওই মানে প্রক্রিয়াটা সাকসেসফুল হতে পারবেন বা যে পরিমাণ ইম্প্যাক্ট আসার কথা ওই পরিমাণ ইম্প্যাক্ট নাও আসতে পারে। তো যার ফলে এখানে একটা হচ্ছে আমাদের ভিতরে যারা আমার মনে হয় যে বিদ্যমান যে গবেষণাগুলো আছে আপনি যদি দেখেন, মানে প্রফেসর আমেনা মহসিন, তারপরে আপনার ইয়াসমিনের, তারপরে বাইরে অনেক স্কলার, আমি নিজেও কয়েকটা পাবলিশ করছি, তো তারপরে প্রফেসর ভূমিত্র চাকমা থেকে শুরু করে আমার মনে হয় আলী রিয়াজ স্যারেরা হচ্ছে মানে এই বিষয়ে ওয়াকি বোয়াল, উনিও ওনারা খুবই এ বিষয়ে অবগত আছেন। তো আমাদের গবেষণার যে প্রিভিয়াস যে রিসার্চ গুলো হয়েছে এই ফাইন্ডিংস গুলো কিন্তু আমাদেরকে আলোকিত করতে পারে এই এই বিষয়গুলো অনুধাবন করার জন্য আর কি, পাহাড়ের মানুষটা কি চায় এবং কি ধরনের পরিবর্তন হলে তারা মানে সমতলের সাথে নিজেদেরকে মার্চ করতে পারবে এবং তারা সেখানে মনে করবে না যে আমি সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে গেলাম। তো এখানে হচ্ছে বিশেষ করে যেটা মনে আমি যদি এই মুহূর্তে বলি কিছু বিষয়, একটা হচ্ছে আইডেন্টিটি, কারণ পার্বত্য চট্টগ্রামের কনফ্লিক্টটা বেসিক্যালি হচ্ছে বলা হয় এটা একটা আইডেন্টিটি কনফ্লিক্ট, কারণ মানে যখন হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো তখন কিন্তু মানবেন্দ্র নারায়ণ লারমা উনি মানে 72-এর যে পার্লামেন্ট তখন উনি দাঁড়িয়ে বললেন আমরা সবাই বাঙালি না। তো এই একটা স্পেস হয়তো বা সংবিধানে আসতে পারে, এটা হচ্ছে আমার মানে সুপারিশ। আরেকটা সুপারিশ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যে প্রতিষ্ঠানগুলো আছে জেলা পরিষদ আঞ্চলিক পরিষদ, তো এই প্রতিষ্ঠানগুলো ইফেক্টিভলি কাজ করছে না এবং এখানে হচ্ছে সরকার মনোনীত ব্যক্তিদের দিয়ে পরিচালিত হচ্ছে এবং সরকার মনোনীত ব্যক্তিদের দ্বারা পরিচালিত হলে যে প্রবলেমটা আমরা দেখি সেটা হচ্ছে তারা জনগণের কাছে দায়বদ্ধ না, তা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের মহলকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে কিন্তু জনগণের, যেহেতু তারা তো জনগণের ভোটে নির্বাচিত না এবং তাদের সেই হিসেবে ইলেকট্রাল পানিশমেন্টের যে মেকানিজম মানে মানে যে অ্যাকাউন্টেবিলিটি যে মেকানিজম মানে এই মেকানিজম গুলো আপনার লোকাল লেভেলে নাই। এই যে আঞ্চলিক পরিষদ যখন আমি বললাম বা জেলা পরিষদ মানে এই প্রতিষ্ঠানগুলো আবার চুক্তির আলোকে যদি আপনি দেখেন, যেহেতু পার্বত্য চুক্তিকে চ্যালেঞ্জ করা হয়েছে যে বিশেষ করে বিএনপির সময়ে, যে আপনার এই চুক্তি সাংবিধানিক ভাবে সাংঘর্ষিক কিনা। কারণ একটা দেশে তো আপনার বাংলাদেশটা, আমাদের দেশটা তো ইউনিটারি স্টেট, এটা তো আর ফেডারেল স্টেট না। তো যেহেতু ফেডারেল স্টেট না, দ্যাট মিনস হচ্ছে এখানে অটোনোমাস যে বিষয়টা সেটা কেবলমাত্র একটা পার্টিকুলার মানে অঞ্চলের জন্য এটা আপনার অ্যাপ্লিকেবল হবে কিনা, তো এই ডিবেটটা কিন্তু সোসাইটিতে রয়ে গেছে। তো এই ডিবেটটা নিরসন হতে পারে এবারে সাংবিধানিক মানে যে সংস্কার সেটার মধ্য দিয়ে আর কি, যে এটা কিভাবে অ্যাড্রেস করলে যে আমার ইউনিটারি স্টেটটাও থাকলো, আবার তাদের যে রাইট, তাদের যে তারা যে অনেকদিন ধরে বলছে যে আমার কালচার ডিফারেন্ট, আমার ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, আমার এই বৈচিত্র্যটাকে রাষ্ট্র মেনে নিলে আমি রাষ্ট্রের সাথে আমিও মার্চ করলাম, আবার রাষ্ট্র আমাকে আপন করে নিতে পারলো। এই জায়গাটা আমার মনে হয় এইবারের সাংবিধানিক যে সংস্কার এখানে উঠে আসা দরকার। আর আরেকটা হচ্ছে যেহেতু মানে আমাদের আলোচনায় যেটা আমি অন্যতম মানে মেইন বা রুট কজ বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে ভূমি প্রবলেম। এবং এটাও কিন্তু আমাদের সংবিধানে যদি আমরা মানে এমন কিছু বিষয় অ্যাড করতে পারি যে কমিউনিটি ল্যান্ড ওনারশিপ, যেহেতু আদিবাসীদের জমিগুলো অনেকটা হচ্ছে মানে বংশ পরম্পরায় মানে এরা হচ্ছে যেহেতু ট্রেডিশনাল ল্যান্ড ওনারশিপ হলে যেটা হয়, তো এই বিষয়টাকে অ্যাড্রেস করলে তখন কিন্তু মানে আমার মনে হয় আপনার আদিবাসীরা একটা স্পেস পাবে ওই জায়গা থেকে আর কি। তারপর আরেকটা আরেকটা মানে হতে পারে, যেটা এই মুহূর্তে আমি মনে করছি যে বিশেষ করে আপনার যে এখানে যে বিতর্কতা সোসাইটিতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে কেবলমাত্র আপনার পাহাড়ে কেন সেনা শাসন থাকবে আর কি। মানে অনেকে কিন্তু মানে এটাকে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে আলাপ করার চেষ্টা করে, কারণ কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে যদি আপনি বিষয়টাকে দেখেন এটা অ্যাবসলিউটলি ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস এর বিষয়, যে একটা মানুষ মানে তার গণতান্ত্রিক অধিকার ভোগ করবে, তার জন্য আলাদা একটা শাসন ব্যবস্থা থাকবে না। তো এটা আমার মনে হয় যে কনস্টিটিউশনাল যে প্রোটেকশন গুলো এগুলো পাহাড়িদের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেবল হতে পারে সেই বিষয়গুলো এই সাংবিধানিক সংস্কারে আমার মনে হয় আলোচনায় আসা জরুরি আর কি। কারণ আপনি দেখবেন এই যে বম জনগোষ্ঠী যারা বান্দরবানে এই মুহূর্তে বসবাস করছেন, আমি অনেক মিডিয়াতেও দেখতে পাচ্ছি মিডিয়া বন্ধুরা বিষয়টা মানে উপস্থাপন করার বা দেখানোর চেষ্টা করছেন যে তারা কতটা নিয়ন্ত্রিত একটা লাইফ, যে তারা মানে বাজার থেকে হচ্ছে কত কেজি চাল কিনতে পারবে, মানে ইভেন কি কি জিনিস কিনতে পারবে। তো এগুলো অনেকটা হচ্ছে আর্মিদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদেরকে কিনতে হয়, তো যার ফলে এটা একটা নিয়ন্ত্রিত লাইফ। কিছুদিন আগে আপনি ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনাস অ্যাফেয়ার্স, তারা হচ্ছে একটা একটা হচ্ছে এই বিষয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে দেখলাম, যে কিভাবে সেখানে একটা মিলিটারি আপনার এ ধরনের পলিসির মাধ্যমে আপনার স্টেট রিপ্রেশন সেখানে একটা চলমান আছে, এবং যার ফলে আমার যে কনস্টিটিউশনাল যে রাইট গুলো সেটার সাথে ক্ল্যাশ করছে।
তো অনেক ধন্যবাদ ডক্টর অনুরাগ চাকমা, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য।
শ্রোতা
বন্ধুরা, আমরা কথা বলছিলাম অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অফ রেগুলেশন অ্যান্ড গ্লোবাল গভর্নেন্স এর রিসার্চ ফেলো ডক্টর অনুরাগ চাকমার সাথে।
শুনছিলেন সাক্ষাৎকারটির চতুর্থ ও শেষ পর্ব।
আপনাদের সাথে ছিলাম আমি শাহান আলম।
এরকম স্টোরি আরো শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।